শেখ আহমেদ মুসা জিবরিলের তাওহিদ সিরিজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত হচ্ছে হুনাফার সৌজন্যে।
ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ইসলামের প্রত্যেক শত্রুর একান্ত চাওয়া হলো ওয়ালা এবং বারাহকে বিভ্রান্তির বেড়াজালে বন্দী করে ফেলা। মুসলিমরা বাহ্যিকভাবে ইসলাম ধারণ করুক, তাদের মুসলিম নাম থাকুক, নিজেদের মুসলিম হিসেবে তারা পরিচয় দিক, এতে তাদের কোনো সমস্যা নেই। কিন্তু মুসলিমদের ভেতরটা যেন হয় ফাঁপা, অন্তর যেন হয় ঈমান শূন্য, অনেকটা গাছের গুড়ির মতো যার ভেতরটা ফাঁপা এবং পচা। সুবিশাল একটি গাছ, ছায়াদায়ক, ঘন, দূর থেকে কিন্তু খুব সুন্দর দেখায়। আপনি যখন কাছে গেলেন তখন আবিষ্কার করলেন গাছের গোড়ায় বেশ বড় সড়ো একটি ছিদ্র রয়েছে। যেই গাছটাকে খুব শক্তিশালী, সুদৃঢ় মনে হচ্ছিল দূর থেকে, আপনি কাছে যাওয়ার পর বুঝতে পারলেন সামান্য একটু বাতাসে বা একটু নড়াচড়া করলেই এটি শেকড়শুদ্ধ উপড়ে যাবে। ইসলামের শত্রুরা অন্তরে তীব্রভাবে আলওয়ালা এবং বারাহকে ঘৃণা করে, কিন্তু কেন? দেখুন, কোনো মুসলিমকে ধর্মান্তরিত করা কিন্তু খুবই কঠিন, প্রায় অসম্ভব। আমরা বলবো না যে কখনোই এটা হয় না, হয় তবে খুবই কম। আপনি সচরাচর এমন ঘটনার কথা শুনবেন না। আসলে তাওহীদ মানুষের অন্তরের গভীরে প্রথিত। একজন মানুষ একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহতে বিশ্বাসী হলে যত কিছুই হোক না কেন তার রেশ ওই ব্যক্তির অন্তরে থেকেই যায়। একজন দায়ী আমাকে একটি ঘটনা বলেছিলেন। মিশনারিরা একবার এক দুর্ভিক্ষ পীড়িত দরিদ্র মুসলিম এলাকায় গিয়েছিল সাহায্য করার নামে, সাথে করে চিকিৎসক, খাবার এবং ঔষধ, বাড়িঘর নির্মাণের সামগ্রী, শ্রমিকের বিশাল বহর নিয়ে মিশনারিরা হাজির হলো। বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে পড়লে বাবা মারা খুব অস্থির হয়ে পড়েন, সন্তানের সুস্থতার জন্য তারা যে কোনো কিছু করতে রাজি থাকেন। মিশনারিরা এই সুযোগটাই লুফে নিল। তারা অসুস্থ শিশুদের জন্য প্রাথমিক টিকার ব্যবস্থা করল, তাদের বাবা মাকে সাহায্য করল। যখনই তারা কাউকে সাহায্য করত তখনই তারা একজনের ছবি দেখিয়ে বলতো, দেখো ইনি হলেন যীশুখ্রিস্ট, তোমাদের রব, তিনিই এসব পাঠিয়েছেন। তারা দুর্ভিক্ষ পীড়িত অভুক্ত মুসলিমদের প্রচুর খাওয়ার দাওয়ার দিল, তাদের কাদামাটির ঘরগুলো মেরামত করে দিল, যতভাবে পারা যায় তাদের সাহায্য সহযোগিতা করতে থাকলো। আর সাহায্য করার পর প্রতি পদে পদে তাদের বানানো সেই ছবি দেখিয়ে বলতে থাকলো, এই যে যীশুখ্রিস্ট, তোমাদের রব, তিনি এসব সাহায্য পাঠিয়েছেন। মিশনারিদের বিদায় নেওয়ার সময় ঘনিয়ে আসলো। এই মুসলিমদের খ্রিস্টান বানানো গেছে ভেবে তারা বেশ আনন্দিত ছিল। যাবার আগে তারা একটি বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করল। প্রজেক্টর দিয়ে সিনেমা দেখানোর জন্য জেনারেটরের ব্যবস্থা করা হলো। ওই এলাকার লোকজন ইলেকট্রিসিটি কী তাই জানতো না, হুট করে তারা প্রজেক্টরের মাধ্যমে মুভি দেখছে। তাদের মানসিক অবস্থাটা একবার বোঝার চেষ্টা করুন। প্রজেক্টরে একজন মানুষের ছবি ভেসে উঠল, মিশনারিদের বানানো সেই ছবি। আস্তে আস্তে সেই ছবি বড় হতে থাকল। মিশনারিরা, ক্রুসেডাররা বলল, ইনিই তোমাদের রব, ইনিই তোমাদের রোগ থেকে মুক্তি দিয়েছেন এবং তোমাদের দুরাবস্থার পরিবর্তন করেছেন। মিশনারিরা নিশ্চিত হয়ে গিয়েছিল যে তারা এই লোকগুলোর মগজ ধোলাই করতে পেরেছে। ঠিক তখনই একজন গোত্রপ্রধান লাফ দিয়ে উঠল, বিস্ময় মাখা সুরে সে প্রশ্ন করল, লা ইলাহা ইল্লাল্লাহ, ইনি কি আল্লাহ? প্রচণ্ড বিস্ময়ে গোত্রপ্রধানের অন্তরে থাকা তাওহীদ প্রকাশ করে দিল। মিশনারিরা তাদের মিশন সফল হয়েছে ভেবে আত্মতৃপ্তি অনুভব করছিল, কিন্তু এই এক প্রশ্নেই তাদের বাস্তবতা বুঝতে পারল। আসলে লা ইলাহা ইল্লাল্লাহর প্রভাব খুবই গভীর। একবার যে অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহর ছাপ পড়ে, সেই অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহর ছাপ পুরোপুরি মুছে ফেলা খুবই কঠিন। আরেকটি বিষয় মাথায় রাখা দরকার। ইহুদি খ্রিস্টানদের মধ্যে এমন অনেক লোক আছে যারা তাদের বিকৃত কিতাবাদি সম্পর্কে গভীর জ্ঞান রাখে। তাদের বিকৃত কিতাবগুলোর অসামঞ্জস্য, ভুল ত্রুটিগুলোর ব্যাপারে তারা জানে, নিজেদের ধর্ম এবং ধর্মগ্রন্থের উপর ঠিকমতো ভরসা করতে পারে না। তারা বোঝে তাদের দাবিতে অনেক ফাঁকফোকর রয়েছে, তাদের ধর্মগ্রন্থে অনেক অসংলগ্ন, পরস্পর বিরোধী কথাবার্তা রয়েছে। এখন তারা যদি মুসলিমদেরকে ধর্মান্তরিত করে বা আগে মুসলিম ছিল এমন কাউকে তাদের ধর্মে নিয়ে আসে, তাহলে তারা আসলে এসব জারিজুরি মেনে নেবে না। তাহলে কি করা যায়? তারা মুসলিম থাকুক এটা আমরা চাই না, আবার আমরা তাদেরকে ইহুদি বা খ্রিস্টান বানাতেও চাই না। তাহলে উপায় হলো মুসলিমদেরকে আমাদের ধর্মে নিয়ে আসার কোনো দরকারই নেই, কিন্তু তাদেরকে ইসলাম থেকে বের করে নিয়ে আসো। মুসলিমদের ইহুদি বা খ্রিস্টান বানানোর কোনো দরকার নেই, তাদেরকে শুধু তাদের ধর্ম থেকে বের করে নিয়ে আসলেই হবে, ব্যাস এতেই কাজ হবে। তারা উদ্ভ্রান্ত পশুর মতো ছুটে বেড়াবে। এখন চিন্তা করুন তো কীভাবে খুব সহজে মুসলিমদেরকে তাদের ধর্ম থেকে বের করে নিয়ে আসা সম্ভব। মুসলিমদের অন্তরে আল ওয়ালা ওয়াল বারার ভুলিয়ে দেওয়া বা অন্তত পক্ষে ওয়ালা এবং বারা সহ ইসলামের সঠিক শিক্ষা ভুলিয়ে দেওয়া, এ কারণেই কাফেররা বারবার মুসলিম দেশগুলোর শিক্ষা ব্যবস্থা, সিলেবাস এবং কারিকুলামে নাক গলায়, বিশেষ করে দুই পবিত্র মসজিদের ভূমিতে। তারা কারিকুলাম থেকে আল ওয়ালা এবং বারার আলোচনা বাদ দেওয়ার জন্য এবং ভুল ব্যাখ্যা তুলে ধরার জন্য হস্তক্ষেপ করল। তারা সুনির্দিষ্টভাবে প্রাইমারি স্কুলে এমনকি বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম থেকে আল ওয়ালা ওয়াল বারার আলোচনা তুলে দেওয়ার এবং বদলে ফেলার জন্য হস্তক্ষেপ করল, শাসকদের নির্দেশ দিল। এগুলো ওপেন সিক্রেট, সবাই জানে, আমি নিজে কিছুই বানিয়ে বলছি না। আপনি একটু ঘাটাঘাটি করুন, অবাক হয়ে যাবেন। 2003, 2006, 2007 সালে এগুলো নিয়ে মিডিয়ায় ঝড় বয়ে গিয়েছিল। দুই পবিত্র ভূখণ্ডের দালাল শাসক গোষ্ঠী তাদের পশ্চিমা প্রভুদের আনুগত্য করে ওই কথা বলল যা আল্লাহর উদ্দেশ্যে বলা তাদের দায়িত্ব ছিল। পশ্চিমা কাফেরা নির্দেশ দিল আর দালাল শাসক গোষ্ঠী বলল, আমরা শুনলাম এবং মানলাম, কোনো সমস্যা নেই, আমরা ব্যবস্থা নিচ্ছি। অবস্থা এত খারাপ হয়েছিল যে শেখ সালিহ আল ফৌজান আর সহ্য করতে না পেরে প্রকাশ্যে বিরোধিতা করতে শুরু করেন। সিলেবাস পরিবর্তনের বিরোধিতা করে তিনি লিখলেনও। সিলেবাস পরিবর্তন করার পর ইসলামের শত্রুদের উদ্দেশ্য কিছুটা পূর্ণ হল। তার কিছুদিন পর তারা মক্কাকে আন্তধর্মীয় কার্যক্রমের কেন্দ্র হিসেবে গড়ে তোলার কাজ শুরু করল। এই কার্যক্রমকে তারা সাধারণ মানুষের সামনে উপস্থাপন করল আলোচনা এবং মত বিনিময়ের নামে, কিন্তু এগুলো সব বকওয়াস। আসলে এটা আন্তধর্মীয় কর্মকাণ্ডের একটি কেন্দ্র। আমি অনেকদিন আগে একটি প্রবন্ধ লিখেছিলাম, আমাদের পুরাতন ওয়েবসাইটেও সেটি ছিল, এখন কোথায় পাওয়া যাবে সেই ব্যাপারে আমার তেমন ধারণা নেই। সেই প্রবন্ধে আমি জাজিরাতুল আরবের 30 জন আলিমের বক্তব্য দেখিয়েছিলাম যারা আন্তধর্মীয় কর্মকাণ্ডকে কুফর বলেছেন, কিংবা যারা এই আদর্শ গ্রহণ করে, বিশ্বাস করে এবং প্রচার করে তাদেরকে কাফির বলেছেন। এমনকি সর্বোচ্চ উলামা পরিষদ হায়াতুল কিবারুল উলামার ফতোয়াতে ওকে কুফর বলা হয়েছে। ওল্লাহি, দুই পবিত্র ভূমির মসজিদের একজন আলিম, যুগের মুরজিয়ারা যাকে অনুসরণের দাবি করে, তিনি বলেছেন যে আন্তধর্মীয় কর্মকাণ্ডের দিকে আহ্বান করে সে ইহুদি খ্রিস্টানদের চেয়েও নিকৃষ্ট। বর্তমান বিশ্বে ইন্টারফেইথ বা আন্তধর্মীয় কর্মকাণ্ডের নামে যা হয় তার সবগুলোর মৌলিক দিকের উদ্দেশ্য হল মুসলিমদের আল ওয়ালা ওয়াল বারা নষ্ট করে দেওয়া। আমি আপনাদের কাছে আরও স্পষ্ট করে বলি, আমাদের সমাজে আজকাল অনেক মানুষ দেখা যায় যারা নিজেদেরকে ইসলামের দায়ী বলে দাবি করে। মানুষও তাদের ব্যাপারে এমন ধারণা করে, কিন্তু এরা আসলে রুআই বিদা। তাদের চূড়ান্ত লক্ষ্য হল লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক আকীদা নির্মূল করা। তাদের এই জঘন্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আল ওয়ালা ওয়াল বারা এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঠিক বিশ্বাসকে ধ্বংস করার জন্য তারা আন্তধর্মীয় কর্মকাণ্ডের আড়ালে কাজ করে। তারা এ কাজ সরাসরি করতে পারবে না, মুসলিমরা খেপে যাবে, বাধা দেবে, তাই তারা আন্তধর্মীয় কর্মকাণ্ডের নামে তা করে। এই রুয়াই বিদাহরা নিজেদের আহাম্মকে পরিণত করেছে। এমনকি যেসব কাফেরদের সন্তুষ্ট করার জন্য তারা কাজ করে সে কাফেররাও এদেরকে আহাম্মক মনে করে। কদিন আগে আমি এক কথিত র্যাডিক্যাল ইসলাম ও সন্ত্রাসবাদ বিশেষজ্ঞের বক্তব্য শুনছিলাম। এই লোক বলছিল যে পশ্চিমে অবস্থান করা জনপ্রিয় দায়ীরা এমনই এক গান্ধীবাদী মডারেট ইসলাম প্রচার করছে যা সাধারণ মুসলিমদের কাছে এখন অসংলগ্ন মনে হচ্ছে, বিশেষ করে এগুলো দিয়ে আর তরুণদের আকৃষ্ট করা যাচ্ছে না, বরং তারা যা চাচ্ছে তার উল্টোটা হচ্ছে, দিন দিন তরুণ মুসলিমরা জিহাদি হয়ে যাচ্ছে। এটা হলো সেই বিশেষজ্ঞের বক্তব্য। এ কথা বলে সে এসব রুয়াই বিদায়দের নিয়ে ঠাট্টা করছিল। আজ যে সকল পাশ্চাত্যের দায়ী এবং শাইখগণ উম্মাহকে ওয়ালা এবং বারা ভুলিয়ে দিতে চাচ্ছে, বিভ্রান্তি আর বিকৃতি ছড়াচ্ছে, ইসলামের শত্রুদের পক্ষে কাজ করছে, 12-13 বছর আগে ঠিক এই লোকগুলোর ব্যাপারেই মনে হতো তারা ওয়ালা এবং বারার প্রশ্নে আপোষহীন। লক্ষ্য করুন, আমি বলছি তাদের ব্যাপারে মনে হতো যে তারা এ ব্যাপারে আপোষহীন, অর্থাৎ তাদের সেই সময়কার আলোচনা শুনলে দেখবেন তাদের তখনকার বক্তব্য দিয়ে তাদের আজকের বক্তব্য খণ্ডন করা যাচ্ছে। তাদের ওই সময় লেকচারগুলোই তাদের বর্তমান বিভ্রান্ত দাবির অসারতা প্রমাণ করার জন্য যথেষ্ট। কিন্তু কেন এমন হলো? কেন তাদের এমন পরিবর্তন হলো? কী এমন বদলে গেল? এটা বোঝার জন্য বিশাল বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই। উত্তর খুবই সহজ, শুধু পাশ্চাত্যে না, ভারতীয় উপমহাদেশ বা আরবেও অনেক দায়ী এবং শাইখ এভাবে বদলে গেছেন। 2001-এর আগে তাদের আকীদা এবং চেহারা কেমন ছিল তা খুঁজে দেখুন, আর তাদের আজকের আকীদা এবং বেশভূষা দেখুন। তারা আল ওয়ালা এবং বারাহকে ছেঁটে ফেলেছে, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চেহারা এবং বেশভূষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়া থেকে তাদেরকে ছেঁটে ফেলেছেন। তাদের আলোচনা শুনলে দেখবেন তারা আল ওয়ালা এবং বারাহকে ছেঁটে ফেলেছে, আর তাদের চেহারার দিকে তাকালে দেখবেন তারা আল্লাহ রাসূলের সুন্নাহকে ছেঁটে ফেলেছে। আমাদের কথা মেনে নেওয়ার দরকার নেই, আপনি নিজেই যাচাই করে দেখুন, যাচাই করুন, তুলনা করুন এবং ভাবুন। এখন আবার কেউ বলে বসবেন না যে এসব রুয়াইবিদাহরা বর্তমানের ইমাম শাফেঈ। ইমাম শাফেঈ ভিন্ন প্রেক্ষাপট, স্থান এবং পরিস্থিতির কারণে তার অনেক ফিকহি মত পরিবর্তন করেছিলেন। তিনি যখন ইরাকে ছিলেন তখন এক ধরনের অবস্থান নিয়েছিলেন, কিন্তু তিনি মিশরে আসার পর দেখলেন এখানে প্রেক্ষাপট এবং লোকেদের অবস্থা ভিন্ন, তাই তিনি ভিন্ন অবস্থান নিলেন। কিন্তু এসব লোকের পরিবর্তনের সাথে শাফেঈর তুলনা করা যায় না, এটা তার অপমান। যদিও আমি অনেক লোককে এই খোরা অজুহাত দিতে শুনেছি, দয়া করে কেউ দাবি করবেন না যে এ সকল লোকগুলো আমাদের সময়ের ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহ। তাদের এই খোরা অজুহাতের বাস্তবতা নিয়ে ইনশাআল্লাহ আমরা পরে আলোচনা করব। ইবনু আবি শাইবা এবং আল হাকিমের সংকলনে হুজাইফাহ ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুয়ের একটি উক্তি এসেছে। হুজাইফাহ ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু ছিলেন এমন একজন সাহাবি যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু তথ্য জানিয়েছিলেন যা অন্যান্যদের জানাননি, বিশেষ করে ফিতনার ব্যাপারে। বিরল এ সম্মানের অধিকারী সে মহান সাহাবি হুজাইফাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, মান আহাব্বা আন ইয়ালামা আসাবাতহুল ফিতনাতু আওলা ফালইয়ানযুর فإن رأى حلالا كان يراه حراما أو يرى حراما كان يراه حلالا فليعلم أنه قد أصابته الفتنة. তুমি যদি জানতে চাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ফিতনায় ফেলেছেন কিনা, তাহলে লক্ষ্য করো, যদি তুমি দেখো কোনো ব্যক্তি পূর্বে একটি বিষয়কে হারাম মনে করত কিন্তু এখন সে ওই বিষয়কে হালাল মনে করে, অথবা পূর্বে যা হালাল মনে করত এখন সেটিকে হারাম মনে করে, তাহলে বুঝে নিও ওই ব্যক্তিকে আল্লাহ কঠিন ফিতনার সম্মুখীন করেছেন। হুজাইফাহ রাদিয়াল্লাহু আনহু আমাদের হাতে কোষ্টি পাথর তুলে দিয়েছেন, বলেছেন এই কোষ্টি পাথর দিয়েই তুমি যাচাই করে দেখতে পারবে কোনো ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনায় ফেলেছেন কিনা। একটি বিষয় এখানে বোঝা জরুরি, হুজাইফাহ রাদিয়াল্লাহু আনহু এখানে এমন কোনো ব্যক্তির কথা বলছেন না যে ইলম অর্জন করছে এবং এক পর্যায়ে তিনি কোনো বিষয়ে হালাল বা হারাম হওয়ার মাসআলা খুঁজে পেয়ে তার মত পরিবর্তন করলেন, অথবা তিনি এমন কোনো আলিমের কথা বলছেন যিনি আগে কোনো কিছুতে হয়তো কোনো হাদিসের ভিত্তিতে হালাল মনে করতেন, তারপর তিনি আবিষ্কার করলেন যে ওই হাদিসটি আসলে সহিহ না, এই কারণে তিনি তার অবস্থান বদলালেন। এই ধরনের কোনো কিছুর কথা হুজাইফাহ রাদিয়াল্লাহু আনহু এখানে বলছেন না, এখানে তিনি ওই ধরনের মানুষের কথা বলছেন যারা নিজেদের খেয়াল খুশির অনুযায়ী নিজেদের নফসের সন্তুষ্টির জন্য কিংবা কাফেরদের সন্তুষ্ট করার জন্য হালালকে হারাম আর হারামকে হালালে পরিবর্তন করে। যদি এইভাবে হালাল হারামের ব্যাপারে অবস্থান পরিবর্তন করা এত গুরুতর বিষয় হয় তাহলে এভাবে আকীদা বদলানোর বিষয়টা কেমন? যারা তার আকীদা বদলে ফেলেছে তাদের কি অবস্থা? তারা কেমন ফিতনায় পড়েছে? কি অবিশ্বাস্য কাকতালীয় ব্যাপার, তাই না? হঠাৎ করে এই সব লোকের আকীদা 2001-এর পরে বদলে গেল, রাতারাতি তাদের নীতি পাল্টে গেল, সবাই একসঙ্গে হুট করে। তাদের উপর কি এমন ওয়াহী নাযিল হয়েছিল যার ব্যাপারে আমরা জানি না, কেন এমন হলো? প্রাসঙ্গিক আরেকটি বর্ণনা এসেছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক এবং সুনানুল বাইহাকিতে। আবু মাসউদ আল বদরি হুজাইফাহ রাদিয়াল্লাহু আনহু এর কাছে গিয়ে বললেন, আমাকে কিছু উপদেশ দিন। হুজাইফাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়াকা ওয়াত্তালাউনি ফা ইন্না দীনাল্লাহি ওয়াহিদ, আল্লাহর দিনের ব্যাপারে বারবার খোলস বদলানো সাপের মতো হয় না। মুসলিমরা কখনও আল্লাহর দিনের ব্যাপারে সাপের মতো বারবার খোলস বদলায় না। কিছু দায়ীদের ক্রমাগত খোলস পাল্টানোর অভ্যাস কাফির মুশরিকদের সাংবাদিক এবং বিশেষজ্ঞদের হাসির খোরাকে পরিণত হয়েছে, সঠিক পথের উপর সঠিক আদর্শের উপর জমে থাকা সম্মানের, গর্বের। সঠিক আদর্শের উপর টিকে থাকতে পারলে আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করুন, আল্লাহর কসম এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করলাম আর তোমাদের উপর প্রতিশ্রুত নিয়ামত আমি পূর্ণ করে দিলাম, তোমাদের জন্য জীবনবিধান হিসেবে আমি ইসলামকেই মনোনীত করলাম। সূরা আল মাঈদা 3। ইসলামের বিশুদ্ধ আকীদার জ্ঞান অনেকেরই অর্জন করার সৌভাগ্য হয়েছিল, কিন্তু মহান আল্লাহ তাদের এই সম্পদের জন্য অযোগ্য মনে করলেন। এবং এই সম্মান তাদের থেকে সরিয়ে নিলেন। আজ খুব অল্প মানুষকে আল্লাহ এই সম্মান দিয়েছেন। আজ এমন অনেক লোক আছে যারা সাংবাদিকদের কাছে রীতিমতো সাক্ষাৎকার দিয়ে গর্ব করে বলে যে একসময় তারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের আকীদার উপর ছিল, আর সেই আকীদা এখন তারা ছেড়ে এসেছে। এরকম এক ব্যক্তিকে আজ অনেক বড় দায়ী বক্তা হিসেবে উপস্থাপন করা হয়, অনেক বড় আলিমও বলা হয়। এই লোককে গুরুত্ব দেবেন না। ওয়াল্লাহিল আযীম, সাহাবি রাদিয়াল্লাহু আনহুমদের পদচিহ্নের অনুসারী হতে পারা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় সম্মান, অনেক বড় নিয়ামত। আল্লাহ আজ্জা ওয়া জাল তোমার কাছ থেকে সেই সম্মান সরিয়ে নিয়েছেন। কে একজন মানুষকে বিশুদ্ধ আকীদার পথে পরিচালিত করে, আবার কেই বা তাকে বিশুদ্ধ আকীদার পথ থেকে বিচ্যুত করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর আমি যদি তোমাকে অবিচল না রাখতাম তবে অবশ্যই তুমি তাদের দিকে কিছুটা ঝুঁকে পড়তে। সূরা আল ইসরা 74। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে। তিনি বলছেন, আমি যদি তোমাকে সরল পথের সন্ধান না দিতাম, সরল পথের উপর তোমাকে দৃঢ় না রাখতাম, তাহলে তুমি পথভ্রষ্ট হয়ে যেতে পারতে। চিন্তা করুন একবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি সাহায্য না করলে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ হারিয়ে ফেলতেন, তাহলে আমাদের কী ভয়াবহ অবস্থা হতে পারে? এক আরব কবি তার সময়ে কিছু আলিমদের গিরগিটির মতো রং বদলাতে দেখে মনের দুঃখে লিখেছিলেন, আর তোমার বন্ধুরা আগের মতো নেই, পরিবর্তনের অনেকগুলো প্রহর কেটে গেছে, খোলস বদলেছে বহুবার, একে একে ধেয়ে আসা ফিতনায় তাদের মুখোশ গলে পড়ছে যেভাবে গলে পড়ে বরফ। আজ এই উম্মাহ যে বিশাল ফিতনা আর বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে, তার একটা সুবিধা হলো বরফ গলে যাচ্ছে আর মুখোশের নিচে থাকা সত্যিকার চেহারাগুলো সবার কাছে পরিষ্কার হচ্ছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লিয়ামিযাল্লাহুল খবীসা মিনাত ত্বয়্যিবি ওয়া ইয়াজআলাল খবীসা বা'দাহু আলা বা'দিন ফায়ারকুমাহু জামিআন ফায়াজআলাহু ফি জাহান্নামা উলাইকা হুমুল খাসিরুন। যাতে আল্লাহ পৃথক করেন মন্দকে ভালো হতে আর মন্দের কতককে কতকের উপরে রাখবেন এবং সেগুলোকে একসাথে স্তূপ করবেন, এরপর তা জাহান্নামে নিক্ষেপ করবেন, তারাই তো ক্ষতিগ্রস্ত। সূরা আল আনফাল 37। যারা 2001 আগে তাওহীদ, শিরক, আল ওয়ালা এবং বারা নিয়ে শেখাত, আজ তারা মিডিয়া বিশ্লেষকদের মতো হওয়ার জন্য অস্থির হয়ে গেছে। এই বাস্তবতা আপনাদের সামনে আছে, তবু কি আপনারা দেখবেন না? আপনার দুপাশে তাকান, সামনে তাকান, পেছনে তাকান, হকপন্থীরা কোথায়? 60-এর দশকে বলা শাইখ কিস্ক রহিমাহুল্লাহ এর একটি কথা আমার বারবার মনে পড়ে। শাইখ রহিমাহুল্লাহ বলতেন, প্রকৃত ইসলামের দেখা তুমি পাবে কারাগারের চার দেয়ালের ভেতরে। তবে হককে আঁকড়ে ধরে থাকা মানুষ আজও আছে, কিন্তু এরা সংখ্যালঘু, এরা সংখ্যায় নগণ্য, তারা এক বিরল প্রজাতিতে পরিণত হয়েছেন। এর মাধ্যমে অবশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যৎবাণী ফলে যায়। আমরা কিছুক্ষণ পরেই সেই হাদিসটি উল্লেখ করব ইনশাআল্লাহ। এই হাদিসটির বর্ণনা সূত্র বা সনদের বিশুদ্ধতা নিয়ে কেউ কেউ প্রশ্ন তোলেন, কিন্তু হাদিস শাস্ত্রের অনেক বড় আলিম এই হাদিসকে বিশুদ্ধ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ইমাম আহমদ বিন হাম্বল রহমাহুল্লাহ এবং ইবনুল কাইয়ুম রহমাহুল্লাহ। ইবনুল কাইয়ুম রহমাহুল্লাহ তার মিফতাহ দারিফ সাদাহ গ্রন্থে এই হাদিসটি উল্লেখ করেছেন। এই হাদিসের বর্ণনা সূত্রের উপর আপনি খুব চমৎকার একটি আলোচনা পাবেন তাখরিজ হাদিস মিশকাত আল মাসাবিহ গ্রন্থে। এবার হাদিসটি উল্লেখ করা যাক। হাদিসটির বর্ণিত হয়েছে উসামাহ ইবনু জাঈদ, আবু হুরাইরাহ, ইবনু মাসউদ, আলী বিন আবি তালিব, ইবনু উমর, মুআযর রাদিয়াল্লাহু আনহুম সহ আরও অনেক সাহাবি থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে এক বিশেষ শ্রেণীর মানুষদের সম্মানিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই সৌভাগ্যবান মানুষদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলাহ। উত্তরসূরীদের মধ্যে ন্যায়পরায়ণ এবং বিশ্বস্ত এমন কিছু ব্যক্তির আগমন ঘটবে যারা তাদের পূর্বসূরীদের থেকে প্রাপ্ত বিশুদ্ধ জ্ঞান বহন করবে, যারা কোনো কাটছাট বা সংযোজন বিয়োজন ছাড়াই বিশুদ্ধ দ্বীনের বহন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে তাদের প্রশংসা করেছেন, যারা ইসলামকে ঠিক ওইভাবে মানে যেভাবে তা প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল। এই হাদিসের তাদের প্রশংসা করা হয়েছে। এই প্রশংসিত মানুষদের প্রধান বৈশিষ্ট্য কী হবে, তাদের প্রধান দায়িত্বগুলো কী হবে? এ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তিনটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। এই বৈশিষ্ট্যগুলোর কারণেই তারা সম্মান ও প্রশংসার উপযুক্ত হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, বাড়াবাড়ির মাধ্যমে দিনের বিকৃতি থেকে দিন ইসলামকে তারা রক্ষা করবে। এটি হলো প্রথম বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানাচ্ছেন যে এই প্রশংসিত মানুষগুলোর প্রথম বৈশিষ্ট্য হলো তারা বাড়াবাড়ির হাত থেকে দিন ইসলামকে রক্ষা করবেন। বাড়াবাড়ির মাধ্যমে দিনের যেন কোনো বিকৃতি না হয় সেটা নিশ্চিত করার জন্য তারা কাজ করে যাবেন। হাদিসে উল্লেখিত প্রথম বৈশিষ্ট্যে গল এর কথা এসেছে। গল হলো এমন কেউ যে সীমা লঙ্ঘন করে। এখানে এর অর্থ হলো এমন কেউ যে দিনের ব্যাপারে সীমা লঙ্ঘন করে, চরম অবস্থান নেয়। যেমন খাওয়ারিজ, খারেজিরা দিনের ব্যাপারে সীমা লঙ্ঘন করে। কুরআন হাদিসে কাফেরদের ব্যাপারে যে কথা এসেছে সেগুলো তা গুনাহগার মুসলিমদের উপর তারা প্রয়োগ করে, এক্ষেত্রে তারা বাড়াবাড়ি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদাতের ক্ষেত্রেও গুলু তথা বাড়াবাড়ির ব্যাপারে সতর্ক করেছেন। এই বিষয়ে একটি বিখ্যাত হাদিস আছে, তাকফির এবং আল ওয়ালা ওয়াল বারার আলোচনাতেও অনেকে সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে। তারা এমনভাবে চেইন তাকফির করে যার ফলে তারা কোনো ভূখণ্ডের সব মুসলিমকে একসাথে কাফের ঘোষণা করে। কেউ যে আদৌ এমন করতে পারে সেটা নিজের কানে না শুনলে আমি আদৌ বিশ্বাস করতাম না। সাম্প্রতিক সময়ে আল ওয়ালা ওয়াল বারার ক্ষেত্রে এমন সীমা লঙ্ঘন দেখা যাচ্ছে, কেউ কেউ অত্যন্ত চরম অবস্থানে চলে যাচ্ছে। আজকের সময়ে এমন হবার বড় একটি কারণ হলো উলামাগণ আল ওয়ালা এবং বারার আলোচনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। উম্মার সামনে তারা আল ওয়ালা এবং বারার সঠিক শিক্ষা তুলে ধরছেন না। পাশ্চাত্যে এই বিষয়ে আলোচনা করা নিষিদ্ধ, আর মুসলিম অধ্যুষিত ভূমিগুলোতেও আলিমদের এই বিষয়ে আলোচনা করতে দেওয়া হয় না। এর ফল কি হলো? অনেক তরুণ যুবক নিজে নিজে ইবনু তাইমিয়া এবং শাইখ মুহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এর লেখা পড়তে শুরু করলো, কিন্তু তাদের অধিকাংশ যেহেতু আরবি জানে না তাই তারা মূল আরবির খণ্ডিত অনুবাদের উপর নির্ভর করল, আর এর ফলে তাদের মধ্যে অল্প কয়েকজন এই ব্যাপারে সীমা লঙ্ঘন করল। আজ এমন অনেকেই ইবনু তাইমিয়ার লেখা থেকে ছাড়া ছাড়া কিছু উদ্ধৃতি নিয়ে এসে কোন একটি মুসলিম অধ্যুষিত দেশের জনগণকে ঢালাওভাবে কাফির ঘোষণা করে, অথচ তারা জীবনে কখনো মূল আরবিতে ইবনু তাইমিয়া রহমাহুল্লাহ এর রচনাবলী পড়েও দেখেনি। আসলে কেউ যে এমন করতে পারে তা বিশ্বাস করাই মুশকিল, কিন্তু আমি নিজের কানে এমন কথা বলতে শুনেছি। ইবনু তাইমিয়ার কিতাবগুলো আগাগোড়া বেশ কয়েকবার পড়ার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। ইবনু তাইমিয়ার রচনাবলী যতবার পড়বেন আপনার মুগ্ধতা ততই বাড়তে থাকবে। ইবনু তাইমিয়া রহমাহুল্লাহ এর কথার গভীরতা খুবই বেশি, তার বক্তব্য সার্বিকভাবে অনুধাবনের জন্য যথেষ্ট যোগ্যতার প্রয়োজন, আপনাকে মনোযোগ দিতে হবে। ইবনু তাইমিয়া রহমাহুল্লাহ এর লেখার স্টাইল, তার সব রচনা পড়া থাকতে হবে। অন্তত পক্ষে আপনি যে বিষয়ের উপর তার লেখা পড়ছেন সে বিষয়ে তার সব লেখা আপনাকে পড়তে হবে। বিশেষ করে গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ কোনো বিষয়ে তার ফতোয়া বুঝতে হলে আপনাকে তার মজমু আল ফতোয়া গ্রন্থের ইতস্তত ছড়ানো ছিটানো সব ফতোয়াকে এক করে গভীরভাবে অধ্যয়ন করতে হবে। তিনি ঠিক কখন, কোন সময়ে, কোন পরিস্থিতিতে, কোন ঘটনার প্রেক্ষাপটে, কোন ভূমিতে, কাকে উদ্দেশ্য করে ফতোয়াগুলো লিখেছিলেন সেটিও জানতে হবে, তবেই আপনি বর্তমান প্রেক্ষাপটে সেগুলোর সঠিক ব্যবহার করতে পারবেন। আজকাল কিছু কিছু লোককে দেখা যায় যারা ইবনু তাইমিয়া রহমাহুল্লাহ এর মূল আরবি কিতাবের ধারের কাছেও না যেয়ে কিতাবের খণ্ডিত অংশের অনুবাদ পড়েই পুরো একটি জাতিকে কাফির হিসেবে ঘোষণা দেয়, যদিও এদের সংখ্যা খুব বেশি না, আলহামদুলিল্লাহ। একইভাবে প্রেক্ষাপট বিবেচনায় না নিয়ে বক্তব্য গ্রহণ করা হলে উলামায়ে নাজদের এমন বক্তব্য দেখানো সম্ভব যার উপর ভিত্তি করে পাশ্চাত্যে বসবাসরত প্রায় সব মুসলিমদের কাফির ঘোষণা করা যাবে। মাআযাল্লাহ, অবশ্যই আমরা এমনটা বলি না এবং ইলম সম্পন্ন কেউ এই ধরনের কথা বলে না, কিন্তু প্রেক্ষাপট পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় না নিয়ে আউট অফ কনটেক্সট উদ্ধৃতি আনলে চরম বিভ্রান্ত হওয়ার অবকাশ থাকে। সে কারণেই আমরা বলতে চাই এসব ভারী ভারী ইলমের কিতাব আলিমদের সান্নিধ্যে এসে অধ্যয়ন করা উচিত। তাহলে হাদিস অনুযায়ী ওই সব প্রশংসিত ব্যক্তিদের প্রথম যে বৈশিষ্ট্য সেটি হলো তারা বাড়াবাড়ির হাত থেকে দীন ইসলামকে রক্ষার ব্যাপারে সদা সচেষ্ট থাকবেন। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ওয়ান্তিহালাল মুবতিলিন।
সুবহানাল্লাহ, এই হাদিস শুনে মনে হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আজ আমাদের মাঝে এই কথাগুলো বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়্যতের সত্যতার উৎকৃষ্ট প্রমাণ এই হাদিস। এই ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অক্ষরে অক্ষরে ফলে গেছে। আজ এমন অনেক লোক আছে যারা কুরআন সুন্নার বক্তব্যকে প্রেক্ষাপট প্রাসঙ্গিকতা থেকে বিচ্ছিন্ন করে নিজেদের খেয়াল খুশি অনুযায়ী বিকৃত করে। ফটোশপ দিয়ে যেমন ইচ্ছে মতো ছবি বদলানো যায়, এরা নিজেদের খেয়াল খুশি চরিতার্থ করার জন্য ইচ্ছে মতো কোরআন সুন্নার বক্তব্যকে বদলে ফেলে। ওয়ালা এবং বারার কথাই ধরুন, কিছু লোক ওয়ালা এবং বারার কিছু অংশ গ্রহণ করে, বাকি অংশগুলোকে ছেঁটে ফেলে, তারপর তাদের সেই খণ্ডিত অংশকেই আদি ও অকৃত্রিম ওয়ালা এবং বারা হিসেবে প্রচার করে। আমরা এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। যেমন ধরুন, অনেক উলামায়ে কেরাম বলেছেন আল ওয়ালা এবং বারার অংশ হলো জিম্মি মুসলিমদের সাথে শান্তিপূর্ণ ও দয়াদ্র আচরণ করা। এমনকি অনেক ক্ষেত্রে মুসলিমদের অধীনস্থ আহলুজ জিম্মার নিরাপত্তার ব্যাপারে মুসলিমদের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। প্রয়োজনে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মুসলিমদের নিজেদের জীবন বিপন্ন করতেও হতে পারে। আল কররাফি তার আল ফুরুক কিতাবে এ নিয়ে আলোচনা করেছেন। অন্য আরও অনেক উলামাও আলোচনা করেছেন। এটি নিঃসন্দেহে আল ওয়ালা এবং বারার অংশ, তবে এটি পুরো আল ওয়ালা এবং বারা না, এটা একটা অংশ। এমন আরও অংশ আছে, কিন্তু বর্তমান জামানার মডার্নিস্টরা আল ওয়ালা এবং বারার এই অংশটুকু গ্রহণ করে, বাকি সব কিছু বাদ দেয়, তারপর এটাকেই পূর্ণাঙ্গ ওয়ালা এবং বারা হিসেবে প্রচার করে। সেই সৌভাগ্যবান লোকগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ভূয়সী প্রশংসা করেছেন, তাদের তৃতীয় বৈশিষ্ট্য হল ওয়াতউবিল আল জাহিলিন, তারা মূর্খদের ব্যাখ্যা থেকে ইলমকে রক্ষা করে। বৈশিষ্ট্যগুলো প্রথম থেকে আরেকবার দেখা যাক। প্রথম বৈশিষ্ট্য হলো তারা বাড়াবাড়ির হাত থেকে দীন ইসলামকে রক্ষা করবেন। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যারা নিজেদের খায়েশাত পূরণ এবং তাদের প্রভুদের মনোরঞ্জনের জন্য দীন ইসলামকে কাটছাট করে বিকৃত করে তাদের হাত থেকে ইসলাম রক্ষায় নিবেদিত থাকবেন। তৃতীয় বৈশিষ্ট্য হলো তারা অজ্ঞ জাহেলদের হাত থেকে দীন ইসলামকে রক্ষা করবেন। এমন অনেক লোক আছে যারা জাহেল, অজ্ঞ, অজ্ঞ হওয়ার পরও তারা দীনের ব্যাপারে কথা বলে, তারা কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করে, তাদের কোনো ইলম নেই, তাদের কোনো দূরদর্শিতাও নেই, তারা গড়গড় করে তোতা পাখির মতো মুখস্থ কোরআনের আয়াত এবং হাদিস বলে যায় আর তর্ক করে। অথচ উলামাগণ এই আয়াত বা হাদিসগুলোর ব্যাপারে কী অভিমত পোষণ করেছেন, কোনটি রহিত হয়েছে, কোনো কিছু নিয়ে এদের কোনো ধারণাই নেই। এই লোকগুলো চূড়ান্ত অজ্ঞ। এদের মধ্যে অনেকে হয়তো দীনের ক্ষতি করতে চায় না, কিন্তু তাদের কাজের মাধ্যমে তার দীনের এবং মুসলিমদের ক্ষতি হয়। তবে এদের মধ্যে এমন অনেকে আছে যারা আসলেই খারাপ লোক। সৎ বা অসৎ যাই হোক না কেন, এ লোকগুলোর সবাই কিন্তু কিছু না জেনেই সে বিষয়ে কথা বলে, এবং এটা অত্যন্ত গুরুতর অপরাধ। মদ, শুকর এগুলো খাওয়া কিন্তু হারাম, কিন্তু বিশেষ বিশেষ পরিস্থিতিতে জীবন বাঁচানোর জন্য এগুলো খাওয়ার সুযোগ আছে। কিন্তু আল্লাহর ব্যাপারে অজ্ঞতা প্রসূত কথা বলা কোনো অবস্থাতেই জায়েজ নয়। এতক্ষণ আমরা যে হাদিসের ব্যাপারে কথা বললাম, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সে হাদিসের উপর মন্তব্য করেছেন, আলহামদুলিল্লাহ প্রত্যেক যুগেই আল্লাহর এমন অল্প সংখ্যক কিছু বান্দা থাকে যারা লোকেদের হকের দিকে আহ্বান করে এবং অসৎপথ থেকে নিবৃত করে। ইবলিসের আক্রমণে প্রাণহীন কতজনের প্রাণ তারা ফিরিয়ে এনেছেন, ইবলিসের হাতে জবে হওয়া থেকে কতজনকে তারা ফিরিয়ে এনেছেন, কত পথভ্রান্ত এবং গোমরাহ মানুষকে তারা সঠিক পথে এনেছেন, কতই না চমৎকার তাদের প্রভাব। তারা হলেন এই দিনের সম্মানিত রক্ষক। কথা বলতে বলতে এখন আমরা উপসংহারে চলে এলাম। আলোচনার শেষে আমি বলবো, লা ইলাহা ইল্লাল্লাহর মূলে রয়েছে ওয়ালাহ এবং বারাহ এর শিক্ষা। তাওহীদের পর কালিমার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষার অন্যতম হলো আল ওয়ালা এবং বারার শিক্ষা। ওয়ালা এবং বারা মুসলিমের পরিচয়, দুর্ভেদ্য একটি ঢাল যেটি পরবর্তী মুসলিম প্রজন্মকেও তাওহীদের পথ থেকে বিচ্ছিত হওয়া থেকে রক্ষা করে। ওয়ালা এবং বারার আকীদাতে আপনার সুগভীর বিশ্বাস থাকতে হবে, এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। কিভাবে ওয়ালা এবং বারা আপনি আপনার জীবনে বাস্তবায়ন করবেন, আপনার সন্তানদের শেখাবেন, সে ব্যাপারে আপনার কনক্রিট প্ল্যান থাকতে হবে। কাফির মুশরিকরা ওয়ালা এবং বারাহকে চরমভাবে ঘৃণা করে, কারণ তারা আমাদের ইসলামকে, আমাদের পরিচয়কে ঘৃণা করে। তারা চায় আমাদের দিনকে আমরা যেন অন্য ধর্ম আর নানান তন্ত্র মন্ত্রের সাথে মিশিয়ে বিকৃত করে ফেলি। দার্সের শুরুতে আমরা রাগবি কিংবা ফুটবলের উদাহরণ দিয়েছিলাম। ধরুন চিরপ্রতিদ্বন্দ্বী দুটি দলের কথা, ব্রাজিল বনাম আর্জেন্টিনা। ধরুন আমি ব্রাজিলের হয়ে খেলছি কিন্তু আমি ইচ্ছে করে বারবার আর্জেন্টিনার খেলোয়াড়দের পাস দিচ্ছি, তাহলে আমাকে কি বলা হবে? স্টেডিয়ামের হাজার হাজার দর্শকেরা আমাকে কি বলবে? অথবা চিন্তা করুন, আমি ব্রাজিলের রিজার্ভ বেঞ্চে বসে আছি, বেঞ্চে বসে পানি বা জুস খাচ্ছি, কিন্তু যতবারই আর্জেন্টিনা বল পাচ্ছে, আক্রমণে যাচ্ছে, আমি আনন্দে ফেটে পড়ছি। আর্জেন্টিনা গোল করলে আমি তালি দিচ্ছি, শিস দিচ্ছি, চিৎকার করে উৎসাহ দিচ্ছি। লোকে আমার ব্যাপারে কি মনে করবে? আবার সাংবাদিকরা যখন আমার সাক্ষাৎকার নিতে আসছে, তখন আমি আর্জেন্টিনার প্রশংসা করছি। তারা সেরা দল, শ্রেষ্ঠ দল, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পরিশ্রমী, তাদের সাথে অন্য কোনো দলের তুলনাই চলে না, এসব বলছি। আমাকে কি বলা হবে? আপনি আমাকে কি বলবেন? বলবেন গাদ্দার, বিশ্বাসঘাতক, প্রতারক, তাই না? কারণ এগুলো হলো একজন গাদ্দারের, একজন বিশ্বাসঘাতকের বৈশিষ্ট্য। এই কথাটা আমরা সবাই খুব সহজে বুঝি, তাই না? এটাই আলওয়ালা এবং বারা। আজকের বিভ্রান্ত ওলামা এবং দায়ীরা চায় আপনি নিজেকে মুসলিম বলবেন, কিন্তু মুসলিমদের বাদ দিয়ে কাফেরদের দলকে সমর্থন করবেন। তারা চায় আপনি নিজেকে মুসলিম বলবেন, কিন্তু কালেমার বাহিনীর বদলে কুফরের বাহিনীগুলোকে সমর্থন করবেন, তাদের উৎসাহ দেবেন, ভালোবাসবেন। আজ পুরো বিশ্ব আমাদের অন্তর থেকে আলওয়ালা এবং বারাকে ছিনিয়ে নিতে চায়। এটা এই জন্য না যে আলওয়ালা এবং বারা তাদের ক্ষতির কারণ, কারণটা ভিন্ন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কারণ আমাদের জানিয়ে দিয়েছেন। এ কথা বলেই আজকের আলোচনা শেষ করব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা হাসাদান মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আহলে কিতাবদের অনেকেই বিদ্বেষের কারণে চাইবে তোমাদের ঈমানের বদলে আবার সেই কুফুরিতে ফিরিয়ে নিতে, সত্য তাদের কাছে স্পষ্ট হয়ে যাওয়ার পরও। অতএব তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত আসা পর্যন্ত তোমরা ক্ষমার নীতি অবলম্বন করো। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। সূরা আল বাকারা 109।